السلام علیکم و رحمۃ اللہ وبرکاتہ. اشہد اللہ الہ الا اللہ وحدہ لا شریک لہ واشہد ان محمدا عبدہ ورسولہ أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم.
اس آیت کا ترجمہ ہے کہ تو کہہ
এই আয়াতের অনুবাদ হলো, তুমি বলো যে হে মানব মন্ডলে, যদি তোমরা খোদাকে ভালোবাসো তাহলে আমার আনুগত্য করো, আমার এতাত করো, এমন পরিস্থিতিতে তিনি তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের দুর্বলতা এবং পাপ ক্ষমা করবেন. আল্লাহ তাআলা অতিশয় ক্ষমাশীল এবং বারবার দয়াকারী. যদি আমরা খোদার নৈকট্য পেতে চাই,
আল্লাহ তাআলা
যদি চাই যে খোদা আমাদের দোয়া গ্রহণ করুন, খোদার ভালোবাসা আমাদের হৃদয়ে সৃষ্টি হোক, তাহলে এসব লাভের জন্য খোদা আমাদেরকে একটা নীতি শিখিয়েছেন. তা হল এসব কথা তোমরা তখনই অর্জন করতে পারবে যদি রসুলের আদর্শ অনুকরণ করো. এই আদর্শ কি তা বোঝার জন্য, দেখার জন্য এবং এটিকে কাজে রূপায়িত করার জন্য খোদার এটিও অনেক বড় এহসান এবং অনুগ্রহ যে সাহাবা রেজওয়ানুল্লাহ আলাইহিমের মাধ্যমে সেসব কথা তিনি আমাদের কাছে পৌঁছিয়েছেন যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন বা যার উপর তিনি প্রতিষ্ঠিত ছিলেন. কিন্তু এই কথাও বোঝা আবশ্যক যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম প্রত্যেক সেই কাজ করতেন আর প্রত্যেক সেই কথা বলতেন যা আল্লাহ তাআলা কোরআন শরীফে বর্ণনা করেছেন. হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই প্রশ্নের উত্তরে, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র চরিত্র এবং পবিত্র কর্ম কেমন ছিল, এই প্রশ্নের উত্তরে অতি সংক্ষেপে তিনটি শব্দের মাধ্যমে তার জীবন আদর্শ তুলে ধরেছেন. আর তা হল কানা খলকহুল কোরআন, তার পবিত্র চরিত্র এবং আমল বা কর্ম তাই ছিল যা কোরআনের মতো মহান গ্রন্থ নিজের মাঝে ধারণ করে রেখেছে। আর এই যুগে আল্লাহ তাআলা আমাদের উপর সমধিক অনুগ্রহ করে তার প্রত্যাদিষ্ট এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিবেদিত প্রাণ দাস এবং যুগ ইমাম প্রতিশ্রুত মসীহ এবং মাহদীকে পাঠিয়েছেন, যিনি আমাদেরকে নবীদের পবিত্র মর্যাদা, বিশেষ করে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উত্তম আদর্শের অধিক অন্তর্দৃষ্টি আমাদেরকে আমাদের মাঝে সৃষ্টি করেছেন। হযরত মসীহ ইসলাম বলেন, স্মরণ রাখা উচিত নবী এবং রসুলগণ আর ইমামদের আগমনের উদ্দেশ্য কি, এটি বুঝতে হবে। তারা পৃথিবীতে নিজেদের পূজা করানোর জন্য আসেন না, তারা এক খোদার ইবাদত প্রতিষ্ঠা করতে চান আর এই উদ্দেশ্যেই পৃথিবীতে আসেন। আর এই উদ্দেশ্যে আসেন যে মানুষ যেন তাদের পূর্ণ আদর্শ অনুসরণ করে এবং তাদের মতো হওয়ার চেষ্টা করে, আর এমন ভাবে তাদের আনুগত্য করে যেন অবিকল তাদের মতো হয়ে যায়। কিন্তু পরিতাপের বিষয় হল কিছু মানুষ তাদের আগমনের মূল উদ্দেশ্যকে জলাঞ্জলি দেয় এবং তাদেরকে খোদা মনে করে বসে। মানুষ তাদের এত অতিরঞ্জিত ভাবে সম্মান করবে, এতে তারা কখনো আনন্দিত হতে পারেন না, কখনো নয়। এটিকে তারা কোনোভাবে আনন্দের কারণ আখ্যা দেন না। তাদের প্রকৃত আনন্দ মানুষ যদি তাদের অনুসরণ করে এবং শিক্ষা তারা নিয়ে আসলে সত্যিকার খোদার ইবাদত করো আর একত্ববাদের উপর প্রতিষ্ঠিত হয়, যদি এর উপর প্রতিষ্ঠিত হয় তাহলেই তারা সত্যিকার অর্থে আনন্দিত হতে পারেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই নির্দেশ নাজিল হয়েছে যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল, অর্থাৎ হে রাসূল, এদেরকে বলে দাও যে যদি তোমরা খোদা তাআলাকে ভালোবেসে থাকো তাহলে আমার আনুগত্য করো। এই আনুগত্যের সহজাত ফলাফল যা হবে তা হল খোদা তোমাদের ভালোবাসবেন। এটি থেকে স্পষ্টভাবে প্রতিভাত হয় যে খোদার প্রেমাস্পদ হওয়ার এটি রীতি, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অর্থে আনুগত্য এবং অনুসরণ করা। তাই এ কথা সবসময় স্মরণ রাখা উচিত যে আল্লাহর নবী এবং রসুলগণ একইভাবে যারা খোদার সত্যবাদী এবং মুত্তাকি বান্দা হয়ে থাকেন তারা পৃথিবীতে আদর্শ হয়ে আসেন। যে ব্যক্তি এই আদর্শের অনুকরণ চেষ্টা করে না কিন্তু তাদের সেজদা করা এবং অভাব মোচনের কারণ মনে করার জন্য প্রস্তুত হয়ে যায়, তারা কখনো খোদা দৃষ্টিতে কোন গুরুত্ব রাখে না, বরং তারা দেখবে যে মৃত্যুর পর সেই ইমাম তাদের প্রতি অসন্তুষ্ট হবেন। অতএব সব সর্বপ্রথম বিষয় যা নবীরা শিখিয়ে থাকেন, যার পরম পর্যায়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিষ্ঠিত ছিলেন, সেটি হল একত্ববাদ প্রতিষ্ঠা বা তাওহীদ প্রতিষ্ঠা। আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বর্ণনাকারীদের মাঝে এই বৈশিষ্ট্যই সৃষ্টি করেছিলেন। আর এর উন্নত দৃষ্টান্ত আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মাঝে দেখি। সাহাবীরা সরাসরি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কল্যাণমণ্ডিত হয়েছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের খোদার দাস বান্দা হওয়ার বা দাসত্বের মর্যাদাকে দেখেছেন, তৌহিদ প্রতিষ্ঠার জন্য তার উৎকণ্ঠা দেখেছেন, খোদার সাথে তিনি সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের প্রেম এবং তার ইবাদতের যে মান সেটি তারা দেখেছেন। আর এটি তাদের মাঝে প্রকৃত তৌহিদের জন্য এক ব্যাকুলতা, এক উৎকণ্ঠা সৃষ্টি করেছে। আমি যেভাবে বলেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম জীবন আদর্শ আমাদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে সাহাবা রিদওয়ানুল্লাহ আলাইহিমের অনেক বড় ভূমিকা রয়েছে, বরং অনেক বড় অনুগ্রহ তাদের রয়েছে। কয়েকটি দৃষ্টান্ত, কয়েকটি ঘটনা আপনাদের সামনে আমি তুলে ধরব। একবার হযরত অমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতার নামে শপথ করে কিছু বলছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি শোনেন এবং বলেন যে শোনো, খোদা তাআলা তোমাদেরকে পিতার নামে কসম খাওয়া বা শপথ করা থেকে বারণ করেছেন। যার কসম খাওয়ার প্রয়োজন রয়েছে সে আল্লাহর নামে কসম খেতে পারে বা তার চুপ থাকা উচিত। অতএব আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো নামে কসম খাওয়া বৈধ নয়। অনেকেই সন্তান সন্ততির নামে কসম খেয়ে বসে, নিকট আত্মীয় এবং প্রিয়জনদের নামে কসম খায়, মনে করে এদের কসম খেলে, এরা আমাদের প্রিয়জন, এদের কসম খেলে, এদের নামে শপথ করলে দ্বিতীয় ব্যক্তি আমাদের বিশ্বাস করবে। কিন্তু মোমেনের সর্বদা স্মরণ রাখা উচিত যে এসব বিষয় মানুষকে একত্ববাদ থেকে দূরে ঠেলে দেয়, তৌহিদ থেকে দূরে ঠেলে দেয়। একবার এক প্রশ্নকারী এই প্রশ্নের উত্তরে, অর্থাৎ প্রশ্নকারী প্রশ্ন করেন যে হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ ব্যক্তিগত আত্মাভিমানের জন্য যুদ্ধ করে, কেউ বীরত্ব প্রদর্শনের জন্য, কেউ মালিক নিমতের খাতিরে যুদ্ধ করে, এগুলোর এদের মাঝে প্রকৃত জেহাদকারী কে? তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি খোদার বাণী এবং খোদার নামকে সমুন্নত করার উদ্দেশ্যে যুদ্ধ করে, একত্ববাদ প্রতিষ্ঠার উদ্দেশ্যে যুদ্ধ করে, সত্যিকার অর্থে সেই খোদার পথে জেহাদকারী গণ্য হবে। অতএব প্রতিটি কর্ম যা একত্ববাদ প্রতিষ্ঠার উদ্দেশ্যে করা হয়ে থাকে সেটি এমন কর্ম বা আমল যা খোদার দৃষ্টিতে পছন্দনীয়, আর সেটি এমন আমল যা কায়েম করার জন্য, প্রতিষ্ঠার জন্য মহানবী সাল্লাল্লাহু ইসলাম প্রেরিত হয়েছেন। একবার মক্কার সর্দাররা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংলাপের জন্য ডাকে, আলাপ আলোচনার জন্য ডাকে। মহানবী সাল্লাল্লাহু ইসলাম ধরে নিয়েছেন যে এরা হয়তো সম্ভেদ ফিরে পেয়েছে, সুমতি হয়েছে, এদের সোজা রাস্তায় তারা সরল পথে আসতে চায়। তিনি কালক্ষেপণ না করে সেখানে পৌঁছে যান। এই সমস্ত নেতারা সর্বসম্মতভাবে তাকে উদ্দেশ্য করে বলে যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আলোচনার জন্য আপনাকে রেখেছি। আমরা আরবে এমন কোন ব্যক্তিকে জানি না যে স্বজাতিকে এত ভয়াবহ সমস্যার মুখে ঠেলে দিয়েছে যেমনটি কিনা আপনি করেছেন। আপনি আমাদের উপাস্য বা মাবুদদের সম্পর্কে কটূক্তি করেন, আমাদের জামাতের বা আমাদের ভেতর যে ঐক্য আছে সেটিতে আপনি ফাটল ধরিয়েছেন। এমন কোন ক্ষতিকর দিক নেই যা আপনার কারণে সৃষ্টি হয়নি, অর্থাৎ তাদের দৃষ্টিতে, দুনিয়ার কীদের দৃষ্টিতে যা ক্ষতিকর হতে পারে সেসবের দিকে ইশারা। আসলে তো তিনি পৃথিবীর সংশোধনের জন্য এসেছেন। তারা তাকে সম্বোধন করে বলে যে আপনার উদ্দেশ্য যদি সম্পদ হয়ে থাকে তাহলে আপনাকে আমরা এত সম্পদ দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি যে জাতির সবচেয়ে সম্পদশালী জাতিতে আপনি পরিণত হবেন। যদি নেতৃত্ব চান তাহলে আমরা আপনাকে আমাদের নেতা নিযুক্ত করে নিচ্ছি। তিনি সাল্লাল্লাহু ইসলাম বলেন যে তোমরা আমাকে ভুল বুঝেছ। এসব বৈশিষ্ট্যাবলী আমার মাঝে নেই আর আমি বাহ্যিক সম্মান এবং খ্যাতি চাই না। আল্লাহ তাআলা আমাকে রসুল বানিয়ে পাঠিয়েছেন, আমার প্রতি একটি গ্রন্থ অবতীর্ণ করেছেন আর নির্দেশ দিয়েছেন যে আমি যেন বশির অর্থাৎ শুভ সংবাদদাতা আর নজির অর্থাৎ সতর্ককারী হিসাবে যেন শুভ সংবাদও দেই আর সতর্ক করি আর একত্ববাদ প্রতিষ্ঠা করি। অতএব আমি তোমাদেরকে খোদার বাণী পৌঁছিয়েছি, যদি তোমরা গ্রহণ করো তাহলে এতে তোমাদের নিজেদেরই কল্যাণ নিহিত, আর যদি গ্রহণ না করো তাহলে তোমরা ধৈর্য ধারণ করো আর আমিও ধৈর্য ধারণ করছি যতক্ষণ না খোদা তাআলা আমাদের মাঝে নিজেই মীমাংসা করেন। এরপর বিশাল জনগোষ্ঠী দেখেছে কিভাবে খোদা তাআলা সিদ্ধান্ত করেছেন আর কিভাবে একত্ববাদ প্রতিষ্ঠিত হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোদার দাসত্ব সম্পর্কে, উবুদিয়ত সম্পর্কে হযরত মসীহ মাউদ ইসলাম বলেন যে কোরআন পাঠ করে দেখো, অন্যদের কথা বাদে দিলাম, আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে মহান কোন নমুনা বা আদর্শ পৃথিবীতে নেই, আর কেয়ামত পর্যন্ত এমনটি হওয়া সম্ভব নয়। এরপর দেখো অলৌকিক নিদর্শন লাভের ক্ষেত্রে হুজুরের বৈশিষ্ট্য সবসময় অবদিয়ত বা খোদার দাসত্বই ছিল, আর বারবার বলতেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, অর্থাৎ আমি তোমাদের মতই এক মানুষ। এমনকি কালেমায়ে তাওহীদে তার দাসত্বের বা বন্ধের কথা স্বীকার করাকে আবশ্যক আখ্যা দেন, এছাড়া কোন মুসলমান মুসলমানই হতে পারে না। চিন্তা করো, আবার ভাবো যেভাবে সর্বোৎকৃষ্ট হেদায়েত দাতার জীবন পদ্ধতি আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে নৈকট্যের সবচেয়ে মহান পর্যায়ে পৌঁছেও দাসত্বের স্বীকারোক্তিকে জলাঞ্জলি দেন, তাই অন্য কারো এমনটি ভাবা আর এমন কথা হৃদয়ে স্থান দেয়া বৃথা কাজ। অতএব এটি সেই অন্তর্দৃষ্টি বা বুৎপত্তি যা মসীহ আলাইহিসসালাম আমাদেরকে আমাদের মাঝে সৃষ্টি করেছেন, অর্থাৎ এক বান্দা যখন ঘোষণা করে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, একই সাথে তার এই ঘোষণা করা আবশ্যক যে আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু। অতএব পরম উৎকর্ষ নবী যেখানে খোদার বান্দা, সেখানে এমন মানুষ যারা পীর ফকিরদের এসছে বড় মর্যাদা দিয়ে তাদের কবরে সেজদা করে, তাদের কর্মকে কিভাবে আমরা বৈধ আখ্যা দিতে পারি? বরং এটি ভয়াবহ পাপ এবং শিরক। খোদার এটি এহসান এবং অনুগ্রহ যে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে মানার তিনি আমাদের তৌফিক দিয়েছেন, যিনি তাওহীদের মৌলিক কথা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাসত্বের সঠিক অন্তর্দৃষ্টি বা জ্ঞান বুৎপত্তি আমাদের মাঝে সৃষ্টি করেছেন আর আমাদেরকে শিরক থেকে রক্ষা করেছেন। পুনরায় হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম এক জায়গায় বলেন যে আমি সবসময় আশ্চর্যের দৃষ্টিতে দেখি যে আরবি নবী যার নাম মোহাম্মদ, সহস্র সহস্র দরুদ এবং সালাম তার প্রতিবর্ষিত হোক, কত মহান মর্যাদাশালী নবী, তার সুমহান মর্যাদার পরম মার্গের কথা জানা সম্ভব নয়, তার পবিত্র আধ্যাত্মিক প্রভাবের কথা ধারণা করা মানুষের জন্য সম্ভব নয়। পরিতাপের বিষয় হল তাকে যেভাবে শনাক্ত করা উচিত ছিল তার মর্যাদা সেইভাবে স্বীকার করা হয়নি, যে একতাবাদ পৃথিবী থেকে হারিয়ে গিয়েছিল তিনি একমাত্র বীর পুরুষ যিনি তাকে একে পুনরায় পৃথিবীতে ফিরিয়ে এনেছেন, তিনি খোদাকে পরম ভাবে ভালোবেসেছেন আর মানব জাতির প্রতি পরম সহানুভূতিতে তার হৃদয়ে বিগলিত হয়, সে কারণেই খোদা তালা যিনি তার হৃদয়ের রহস্য সম্পর্কে অবহিত ছিলেন তিনি তাকে সকল নবীকুল এবং সকল পূর্বাপরের উপর শ্রেষ্ঠতা দিয়েছেন এবং তার অভীষ্ট তার জীবদ্দশায় তাকে দান করেছেন। একত্ববাদ প্রতিষ্ঠার মেরাজ বা চূড়া তখন সামনে আসে যখন মানুষ খোদার ইবাদতের সত্যিকার অর্থে দায়িত্ব পালন করে, আর এক্ষেত্রে আমার মনিব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুমহান মানে উপনীত ছিলেন। আল্লাহ তাআলা এই সম্পর্কে ভাবে সাক্ষ্য দিয়েছেন, তিনি বলেন আল্লাযী ইয়ারাকা হীনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, অর্থাৎ যিনি তুমি যখন দণ্ডায়মান হও আর দেখেন আর সেজদাকারীদের মাঝে তোমার ব্যাকুলতাও তিনি লক্ষ্য করেন। অতএব আল্লাহ তাআলা ঘোষণা করছেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সমস্ত সেজদাকারীদের মাঝে তোমার মতো ব্যাকুল সেজদাকারী আর কেউ নেই, তুমি একত্ববাদ প্রতিষ্ঠার মাধ্যমে নিষ্ঠাবানদের এমন এক জামাত গঠন করেছ যারা আল্লাহর ইবাদতের ক্ষেত্রে অনন্য, যাদের রাত ইবাদতে অতিবাহিত হতো, কিন্তু এসব ইবাদত এবং এসব সেজদা তোমার সেজদার আদর্শ অনুসরণ অনুকরণের চেষ্টা ছিল মাত্র। এসব সেজদার ব্যাকুলতায় যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একত্ববাদ প্রতিষ্ঠার জন্য উৎকণ্ঠা পরিলক্ষিত, সেখানে এটিও দেখা যায় যে তিনি তার মান্যকারীদের মাঝে এমন সেজদাকারী সৃষ্টি করার বিষয়ে সচেষ্ট ছিলেন যারা বিশুদ্ধ চিত্তে শুধু খোদার সামনে সেজদা বনত হবে এবং তার ইবাদত করবে। হৃদয়ে লালিত মিথ্যা উপাস্যদের যারা বের করবে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলেছেন, প্রত্যেক নবীর কোন না কোন আকাঙ্ক্ষা থেকে থাকে, আমার আন্তরিক আকাঙ্ক্ষা হল রাতের ইবাদত। একজন বর্ণনাকারী বা রাবী বলেন, আমি রসুল করিম সাল্লাল্লাহু ইসলামকে নামাজ পড়তে দেখেছি, তখন তার গভীর আহাজারির ফলে তার বক্ষ থেকে চাকতি চলার যেমন আওয়াজ হয়ে থাকে, অনুরূপ আওয়াজ উত্থিত হচ্ছিল গ্রাইন্ডারের ধ্বনির মতো। আরেকটি হাদিসে আছে যে পানি সিদ্ধ করার যে আওয়াজ হয়ে থাকে সে ধরনের আওয়াজ উত্থিত হচ্ছিল। হযরত সালমা বলেন যে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ ঘুমাতেন, আবার জাগ্রত হতেন, কিছুক্ষণ নামাজে লেগে থাকতেন, পুনরায় ঘুমিয়ে পড়তেন, আবার উঠে বসতেন, সকাল পর্যন্ত তার এই অবস্থা অব্যাহত থাকত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে অসুস্থতা বা অন্য কোন কারণে তার তাহাজ্জুদ বাদ পড়লে বাদ গেলে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে 12 রাকাত নফল পড়তেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজ মান্যকারীদের ক্ষেত্রেও একই বাসনা এবং একই প্রত্যাশা ছিল যে তারা ইবাদত গুজার হবে, আর সত্যিকার অর্থে ইবাদতের দায়িত্ব পালন করবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার নসিহত করতে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুমহান আকাঙ্ক্ষার অধীনে যে তার উম্মতের সদস্যদের ইবাদতের মান উন্নত হোক, এর অধীনে বলেন যে রাতে দাঁড়ানোর অভ্যাস পরিত্যাগ করবে না, কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা পরিত্যাগ করবেন, অর্থাৎ রাতের নফল বাদ দেবে না। আর তিনি যখন অসুস্থ হতেন, শরীরে যখন কিছুটা আলস্য বা দুর্বলতা অনুভব করতেন, বসে তাহাজ্জুদ পড়তেন। আমি এই যে রওয়ায়েত বা হাদিস আপনাদের সামনে পড়লাম যে তাহাজ্জুদ পড়তে না পারলে দিনের বেলা 12 রাকাত নফল পড়তেন, এই পরিস্থিতি এমন ঘটনা বিরলই ঘটত। নতুবা একদিন তিনি সাহাবীদের সম্বোধন করে বলেছেন যে অসুস্থতা সত্ত্বেও যে অসুস্থতার প্রভাব সাহাবিরাও তার চেহারায় দেখতে পাচ্ছিল, তিনি বলেন যে দুর্বলতা সত্ত্বেও আজ রাতও আমি দীর্ঘ সব সূরা তেলাওয়াত করেছি নামাজে, আর সব নামাজে এবং ইবাদতে একথার উপর জোর ছিল যে আমার উম্মত প্রকৃত ইবাদতে গুজার হোক এবং খোদার দরবারে যেন সেজদা মনত থাকে। তার সাহাবিরা তিনি সাল্লাল্লাহু ইসলামের উৎকণ্ঠা দেখেছেন, তার সাহচর্যের কল্যাণে কল্যাণমণ্ডিত হয়েছেন, তিনি ইসলামের উত্তম জীবন আদর্শ অনুসরণ অনুকরণ করেছেন। এর ফলে যারা ছিল মুশরিক তারা এমন ইবাদত গুজারে পরিণত হয় যারা পরে আগত লোকদের জন্য অনুকরণীয় আদর্শ হয়ে যান, এক বিপ্লব তাদের জীবনে সাধিত হয়। এ সম্পর্কে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন, আমি জোর কণ্ঠে বলতে পারি যত বড় শত্রুই হোক না কেন, সে খ্রিস্টান হোক বা আর্য, এইসব অবস্থার প্রতি সে যখন দৃষ্টিপাত করবে যা মহানবী সাল্লামের পূর্বে আরবের ছিল, আর এরপর সেই পরিবর্তনের উপর দৃষ্টি দেবে যা তার শিক্ষা এবং আধ্যাত্মিক প্রভাবে প্রকাশ পেয়েছে, এমন ব্যক্তিকে অবলীলায় তার সত্যতার সাক্ষ্য দিতে হবে। মোটা কথা যে কোরআন শরীফে তাদের পূর্বেকার চিত্র এইভাবে অঙ্কন করা হয়েছে যে ইয়াকুলুন কামা তাকুলুল আনআম, অর্থাৎ পশুর মতো খাওয়া ছিল তাদের বৈশিষ্ট্য, এটি তাদের অবিশ্বাসের যুগেকার চিত্র। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি পবিত্র আধ্যাত্মিক প্রভাব তাদের জীবনে পবিত্র পরিবর্তন আনে, এর ফলে তাদের অবস্থা যা দাঁড়ায় তা হল ইয়াবিতুন আলা রাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা, অর্থাৎ তারা তাদের প্রভুর সন্নিধানে সেজদারত এবং কিয়ামের মাঝে রাত অতিবাহিত করে। যে পরিবর্তন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের বন্যদের মাঝে আনয়ন করেছেন, যে গভীর গর্ত থেকে উচ্চতার যে শিখরে তাদের পৌঁছিয়েছেন, এই পুরো চিত্রের উপর দৃষ্টিপাতে অবলীলায় মানুষ ঢুকু রেখে উঠে যে কি অসাধারণ বিপ্লব তিনি আনয়ন করেছেন। পৃথিবীর কোন ইতিহাস এবং কোন জাতিতে এর দৃষ্টান্ত খুঁজে পাওয়া যাবে না। এটি কেবল কাহিনী নয়, এইগুলো বাস্তব সত্য ঘটনা যার সত্যতার এক বিশাল জনগোষ্ঠীকে যার সত্যতার সাক্ষ্য দিতে হয়েছে। আর এই সত্য প্রতিষ্ঠার জন্য এই যুগে আল্লাহ তাআলা হযরত মসীহ মওউদ আলাইহিসসালামকে পাঠিয়েছেন। অতএব আমাদেরও দায়িত্ব হবে নিজেদের ইবাদতের মান উন্নত করা আর সেই আদর্শ অনুকরণ এবং অনুসরণ করা যা কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে। আমি নফল ইবাদতের বেড়াতে বিভিন্ন রওয়ায়েতে শুনিয়েছি যেখানে নফল সম্পর্কে এমন নির্দেশ রয়েছে সেখানে অবশ্য পালনীয় ইবাদতের ক্ষেত্রে কত সচেতনতার সাথে আমাদের ইবাদত করা উচিত। নবীরা পৃথিবীতে আসেন সত্যের প্রসারের জন্য, সত্যের বিস্তারের উদ্দেশ্যে, মান্যকারীদেরকে সত্যের উপর পরিচালিত করার জন্য, সত্যিকার খোদার সামনে ঝুঁকানোর জন্য। এক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহান মর্যাদায় অধিষ্ঠিত ছিলেন। আর শৈশব এই বৈশিষ্ট্য তাঁর মাঝে এত স্পষ্ট ছিল যে শত্রু তার সত্যতার কথা স্বীকার না করে পারত না। একবার মক্কার নেতৃবৃন্দ সমবেত হয় যাদের মাঝে তার সবচেয়ে ভয়াবহ শত্রু আবু জাহাল এবং নযর বিন হারেস উপস্থিত ছিল। তিনি সালাম সম্পর্কে যখন এই কথা বলা হয় যে তার সম্পর্কে এই গুজব ছড়িয়ে দেওয়া হোক যে তিনি জাদুকর, মিথ্যাবাদী বা বলা হোক সে মিথ্যাবাদী, এই গুজব ছড়িয়ে দেওয়া হোক, তখন নযর বিন হারেস দাঁড়িয়ে বলে, কুরাইশ, তোমাদের সামনে এমন এক বিষয় উপস্থিত হয়েছে যার মোকাবেলার জন্য কোন পরিকল্পনা তোমাদের সামনে নেই। মুহাম্মদ সাল্লাম তোমাদের মাঝে এক যুবক ছিলেন এবং তোমাদের কাছে সবচেয়ে প্রিয় ছিলেন, সবচেয়ে বেশি সত্যবাদী ছিলেন, তোমাদের মাঝে সবচেয়ে বড় সৎ এবং বিশ্বস্ত ছিলেন। এখন তোমরা তার চুল সাদা হয়ে যেতে দেখছ, বয়স বৃদ্ধি পেয়েছে, যে বাণী দিয়ে তিনি এসেছেন সে সম্পর্কে তোমরা বলছো যে তিনি মিথ্যাবাদী, তিনি জাদুকর। আমরা সারা জীবন মিথ্যাবাদী এবং জাদুকর দেখেছি, তোমরা বললা যে তিনি গণক, আমি গণকও দেখেছি, তোমরা বলেছ যে তিনি কবি, আমরা কবিও দেখেছি, তোমরা বলেছ যে তিনি পাগল হয়ে গেছেন, তিনি উম্মাদ হয়ে গেছেন, আমরা পাগল আর উম্মাদও দেখেছি, তিনি মিথ্যাবাদীও নন, জাদুকরও নন, গণকও নন আর কবিও নন আর উম্মাদও নন। তাঁর মাঝে এসব কথার কোন লক্ষণ নেই, তাই একটু গভীরভাবে চিন্তা করো। একটা বড় বিষয়ে এর সাথে তোমাদের বোঝাপড়া করতে হচ্ছে, এর শত্রু বলছে। আর একবার আবু জাহেল তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলে যে আমি তোমাকে মিথ্যাবাদী বলি না, তোমার শিক্ষাকে আমি মিথ্যা মনে করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আমি তোমাদের মাঝে দীর্ঘকাল ছিলাম, দীর্ঘ জীবন কাটিয়েছি, কিন্তু আমার মিথ্যা কখনো তোমরা প্রমাণ করতে পারোনি, কখনো আমার মিথ্যাবাদী বলতে পারোনি। প্রশ্ন হল আজকে কি এই শিক্ষা নিয়ে আসার কারণে খোদা সম্পর্কে আমি মিথ্যা বলব? হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলেন নবীরা এমন মানুষ হয়ে থাকেন যারা নিজেদের পূর্ণ সততা এবং তাকওয়ার শক্তিশালী প্রমাণের মাধ্যমে শত্রুদেরও অভিযুক্ত করেছেন। যেভাবে কোরআনে এই অভিযোগ রয়েছে তাদের খাতামুল আমলের পক্ষ থেকে সংরক্ষিত আছে, যেখানে বলা হয়েছে যে ফাকাদ লাবাসতুফিকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাকিলুন, অর্থাৎ আমি এমন নই যে মিথ্যা বলবে বা প্রতারিত করব। দেখো এর পূর্বে 40 বছর তোমাদের মাঝে আমি বসবাস করেছি, তোমরা কি কখনো আমার মিথ্যা বা প্রতারণার কোন প্রমাণ দিয়েছ? তাই প্রশ্ন হলো এতটাও কি বুঝো না যে ব্যক্তি আজ পর্যন্ত কোন প্রকার মিথ্যা বলেনি সে এখন খোদা সম্পর্কে কেন মিথ্যা বলবে? একথায় নবীদের জীবনের ঘটনা এবং তাদের বিভিন্ন দুর্বলতা থেকে মুক্ত থাকা এত স্পষ্ট এবং প্রমাণিত যে সবকিছু বাদ দিয়ে যদি তাদের জীবনের ঘটনার প্রতি দৃষ্টিপাত করা হয় তাহলে তাদের জীবনের ঘটনা বলে থেকে তাদের সত্যতা প্রমাণিত হয়। দৃষ্টান্তস্বরূপ কোন বিবেকবান এবং বুদ্ধিমান সেই সকল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নবুয়তের সত্যতার সমস্ত যুক্তি প্রমাণকে উপেক্ষা করে কেবল তার জীবনের অবস্থা নিয়ে যদি চিন্তা করে তাহলে নিঃসন্দেহে এসব অবস্থা সম্পর্কে ভাবার ফলে মহানবী সাহেবের নবুয়তের সত্য নবী হওয়া সম্পর্কে আন্তরিকভাবে বিশ্বাস করবে। আর কেন বা করবে না? সেসব ঘটনা পরম সত্যতা এবং স্বচ্ছতায় এতটা সুরভিত যে সত্য সন্ধানীদের হৃদয়ে অবলীলায় সেগুলোর প্রতি আকৃষ্ট হয়। তার সত্যতার তার শৈশব সাক্ষ্য, তার যৌবন সাক্ষ্য আর নবুয়তের পর এর মহিমাই পরম পর্যায়ে পৌঁছে যায়। তাই এনবের মান্যকারীদের আত্মবিশ্লেষণ করা উচিত যে আমাদের সত্যের মান কেমন হওয়া উচিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিনয় এবং নম্রতার উন্নত মানের কথা উল্লেখ করতে গিয়ে এক জায়গায় মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন যে দেখো আমাদের সম্মানিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাফল্য যদিও এমন ছিল যে অতীতের সব নবীর মাঝের দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় না, কিন্তু আল্লাহ তাআলা উত্তরোত্তর তাকে যত সাফল্য দিয়েছেন ততই তিনি বিনয়ী হয়ে ওঠেন। একবারকার ঘটনা এক ব্যক্তিকে তার কাছে ধরে নিয়ে আসা হয়েছে। তিনি দেখেন যে সেই ব্যক্তি ভয়ে কাঁপছিল, কিন্তু সে যখন কাছে আসে মহানবী সাল্লাম পরম স্নেহ এবং কোমলতার সাথে তাকে কোমল ভাষা তাকে জিজ্ঞেস করে যে এত ভয় পাচ্ছে কেন, আমিও তোমার মতো একজন মানুষ এবং এক বৃদ্ধারই সন্তান। একটি হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয় এবং নম্রতার কথাও প্রকাশ পায় আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান্যকারীদের জন্য এতে শিক্ষণীয় দিক রয়েছে যে কিভাবে তাদের জীবন অতিবাহিত করা উচিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মাঝে কোন ব্যক্তি নিজ কর্মের কারণে মুক্তি পাবে না। সাহাবা রেদওয়ানুল্লাহ আলাইহিম বলেন যে হে আল্লাহ রাসূল আপনিও? তিনি সালাম বলেন যে হ্যাঁ আমিও আমার কর্মের গুণে মুক্তি পাবো না, কিন্তু আল্লাহ তাআলা আমাকে স্বীয় রহমতের ছায়ায় স্থান দেবেন। সুতরাং তোমরা নিজেরা মুত্তাকি হও, শরীয়তের কাছে অবস্থান করো, সকাল সন্ধ্যা এবং রাতের বিভিন্ন সময়ে ইবাদত করো আর মধ্যম পন্থা অবলম্বন করো, তাহলে তোমরা নিজেদের গন্তব্যে পৌঁছে যাবে। অতএব যে রসুল সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা বলছেন যে তার হাতে বয়াত আসলে আমার বয়াত আর তাঁর হাত আমার হাত, কিন্তু খোদাভীতি এবং বিনয়ের পরাকাষ্ঠা দেখুন। তিনি বলেন যে আমিও যদি মুক্তি পাই তার দয়া এবং কৃপাগুণেই পাব, এবং বলেন যে নিজেদের কর্মের বিষয়ে সচেতন থাকা, ইবাদতের বিষয়ে সচেতন থাকা, খোদার সাথে কখনো অবিশ্বস্ততা প্রদর্শন করো না, ইবাদতের বিষয়ে কখনো ভ্রক্ষেপহীন হয়ে না। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহির সাফল্য এবং বিজয় লাভের পর তার বিনয় দেখুন, তার নম্রতা দেখুন। ইহজাগতিক নেতারা সাফল্য অর্জনের পর ফেরাউন হয়ে যায়, বরং সাধারণ মানুষও কোন সাফল্য লাভের পর অহংকার এবং গর্বের ভিত্তিতে মাথা চাড়া দেয়। কিন্তু আদর্শ মানবের দৃষ্টান্ত দেখুন, সেই শহর যার নাগরিকরা তাকে এবং তার মান্যকারীদেরকে অত্যাচার নিষ্পেষণ করে বহিষ্কার করে, আর শুধু তাই করেনি এখানে খ্যাত জানি, বরং পরে অব্যাহতভাবে চেষ্টা করতে থাকে ইসলামকে ভূপৃষ্ঠ থেকে নিশ্চিহ্ন করার, কিন্তু তাই হয় যে আল্লাহ তাআলা চান, আর তাই হয় যার খোদা সিদ্ধান্ত করে রেখেছেন। এরপর খোদার নিয়তি দেখুন, সেই সময় এসেছে এরপর যখন মক্কা বিজিত হয়, মহানবী ইসলাম সেই শহরে বিজয়ী বেশি প্রবেশ করেন, কিন্তু কোন অবস্থায় প্রবেশ করেছেন? ইতিহাস বলে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 10,000 আলোকিত পবিত্র ব্যক্তিকে নিয়ে বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করেন, সেই দিন তিনি ইসলামের জন্য পরম আনন্দ এবং মাহাত্ম্য প্রকাশের দিন ছিল। কিন্তু তিনি ইসলাম খোদার এসব অনুগ্রহ রাজি প্রকাশ পাওয়ার, খোদার পথে বিনয়ের পরম পর্যায়ে পৌঁছে যান। আল্লাহ যত কৃপা করে ততটাই বিনয়ে তিনি ঝুঁকতে থাকেন। এমনকি বিজয়ী হিসাবে যখন তিনি মক্কায় প্রবেশ করেন, তার মাথা অবনত হতে হতে উটের পিঠের হাওদা স্পর্শ করতে থাকে। হযরত মসীহ মওউদ ইসলাম এই ঘটনা এভাবে বর্ণনা করেন যে সুমহান উচ্চতা যা খোদার বিশেষ বান্দাদেরকে দেয়া হয়, তা বিনয় রূপ নেই, কিন্তু শয়তানের উচ্চতাতে মিশ্রিত থাকে অহংকার। সে অহংকার করে, তিনি বলেন, দেখো আমাদের মহাসম্মানিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা জয় করেন, তিনি এমন ভাবে মাথা ঝুঁকিয়ে দেন এবং সিজদা করেন যেভাবে সেই সমস্যা এবং বিপদ আপদের দিনে ঝুঁকাতেন এবং সিজদা করতেন। মক্কায় যখন চতুর্দিক থেকে তার বিরোধিতা করা হতো, তাকে দুঃখ যাতনা দেয়া হতো, সৈয়দনা হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিনয়ের কথা উল্লেখ করতে গিয়ে নসিহত করেন যে নিছক অহংকার আর অযথা অহংকার এবং গর্ব এড়িয়ে চলা উচিত, বিনয় এবং নম্রতা অবলম্বন করা উচিত। দেখো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সত্যিকার অর্থে সবচেয়ে বড় এবং আখ্যায়িত হওয়ার যোগ্যতা রাখতেন, তার বিনয়ের একটা দৃষ্টান্ত কোরআন শরীফে উল্লেখিত আছে। লেখা আছে, এক অন্ধ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কোরআন পড়ত। একদিন তার কাছে মক্কার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শহরের নেতারা সমবেত ছিল, তিনি তাদের সাথে আলোচনায় রত ছিলেন। কথায় ব্যস্ত থাকার কারণে কিছু বিলম্ব হয় এবং সেই অন্ধ উঠে চলে যান। এটি সামান্য একটা বিষয় ছিল। আল্লাহ তাআলা এ সম্পর্কে সূরা নাযিল করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার ঘরে যান এবং তাকে সাথে এনে তার পবিত্র চাদর বিছিয়ে তাকে বসান। তিনি বলেন যে আসল কথা হলো, যাদের হৃদয়ে খোদার মাহাত্ম্য বিরাজ করে তাদেরকে অবশ্যই বিনয়ী হতে হয়, নম্র হতে হয়, কেননা তারা খোদার ভ্রক্ষেপহীনতা সম্পর্কে সমভীত এবং ত্রস্ত থাকেন। এরপর একটা ফার্সি বাক্য তিনি লিখেছেন, অর্থাৎ যারা সবচেয়ে তত্ত্বজ্ঞানী তারা খোদাকে সবচেয়ে বেশি ভয় করে, কেননা খোদা তালা যেভাবে তুচ্ছ বিষয়কে উচ্চতা দিয়ে থাকেন, তেমনি উচ্চ বিষয়কেও তিনি তুচ্ছ বিষয়ে পরিণত করতে পারেন। সূক্ষ্ম অন্তর্দৃষ্টি যদি তিনি দিয়ে থাকেন, তাহলে মানুষকে তিনি কোনো কোনো ক্ষেত্রে ধৃতও করেন। যদি কোনো অপকর্মের, তিনি বলেন, কোনো কারণে খোদা যদি অসন্তুষ্ট হয়ে যান, তাহলে নিমিষে সবকিছু ধ্বংস হয়ে যেতে পারে। অতএব এসব কথা নিয়ে ভাবা উচিত। তিনি বলেন, তোমাদের উচিত এসব কথা নিয়ে চিন্তা এবং প্রণিধান করা, এগুলো স্মরণ রাখা আর এগুলোকে কাজে রূপায়িত করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান অনুপম গুণাবলী প্রত্যেকটি এক অধিবেশন তো দূরের কথা, বহু অধিবেশনেও তা সব তুলে ধরা সম্ভব নয়। এখন তার পবিত্র জীবনে আর একটা সুন্দর দিক তুলে ধরব, যা তার পবিত্রতা, তার বদান্যতা এবং উদারতার সাথে সম্পর্ক রাখা। হযরত ইবনে উমর বর্ণনা করেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি সাহসী, সম্মানিত, উদার এবং জ্যোতির্মণ্ডিত ব্যক্তিত্ব দেখিনি। এমন মনে হয় যেন সাহাবীদের কাছে মহানবীর পবিত্র গুণাবলী বর্ণনার শক্তি ছিল না। একটি মহান উন্নত বৈশিষ্ট্যের কথা বর্ণনা করলে বাকি চারটি সামনে এসে যায়। আর একটি হাদিস রয়েছে, কত কানসার মহানবী সাল্লামের কাছে কিছু চায়, তিনি তাদেরকে দান করেন, তারা পুনরায় চায়, তিনি পুনরায় দান করেন, তারা পুনরায় দাবি করে, তিনি পুনরায় তাদেরকে দান করেন বা প্রদান করেন। তার কাছে যা ছিল তা সবই ফুরিয়ে যায়। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন যে আমার কাছে যে সম্পদ থেকে থাকে আমি তা তোমাদের না দিয়ে গচ্ছিত রাখি না। একবার তার কাছে 90,000 দেরহাম আসে কোন স্থান থেকে, তিনি সেখানেই তা বিলিয়ে দেন, বিতরণ করেন। একবার এক আগন্তুককে এত বড় একটি মেষপাল দেন যার কারণে পুরো উপত্যকা ভরে গিয়েছিল। একবার তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বাহরাইন থেকে সম্পদ আনা হয়, স্তূপীকৃত সম্পদ ছিল, মসজিদে তিনি তার স্তূপ করিয়ে দেন। নামাজ পড়ার জন্য আসেন, সেদিকে তাকানো নেই তিনি। নামাজ শেষ হওয়ার পর তিনি পুরো সম্পদ বিলিয়ে দেন বা বিতরণ করেন। তার কোমলতা, তার উদারতা এবং বদান্যতার ফলেই অনেক সময় কতক মরুবাসী কঠোর ভাষায় এবং অশিষ্ট ভাষায় তার কাছে চাইত। তিনি ক্ষমতাবান হওয়া সত্ত্বেও, রাজত্ব তার হাতে থাকা সত্ত্বেও তাদের অশিষ্টাচারকে উপেক্ষা করতেন, তাদেরকে দান করতেন। নবীদের জীবনে অসচ্ছলতা এবং সচ্ছলতা আর বিজয়ের যুগও এসে থাকে। এই বিষয়টি বর্ণনা করতে গিয়ে হযরত মুসা আলাইহিস বলছেন, এই উভয় যুগ আসা আবশ্যক যেন সর্বাবস্থায় তাদের আদর্শ পৃথিবীর সামনে প্রতিভাত হয়। এই বস্তুবাদী মানুষ অসচ্ছলতা এবং দুর্বলতার যুগে বিনয় প্রদর্শন করে, আল্লাহর সামনেও বিনত হয়, ঝুঁকে সমস্যা যদি দেখা দেয় মানুষের সাথে ভালো ব্যবহারও করে, সাধ্য অনুসারে গরিবদের সাহায্যও করে, যারা কষ্ট দেয় তাদের মোকাবেলায় উত্তর দেওয়ার শক্তি না থাকার কারণে চুপও থাকে আর বলে যে আমরা ধৈর্য ধারণ করেছি বা ধৈর্য প্রকাশ করে তারা। কিন্তু যখন ক্ষমতা হস্তগত হয় তখন মানুষের ব্যাপারে যত্নবান থাকা আর উন্নত নৈতিক গুণাবলী প্রকাশ করা আর ক্ষমা করা, এটাই সত্যিকার গুণ। তাই দুর্বলতা এবং ক্ষমতা কোন ব্যক্তির উন্নত আখলাককে যাচাইয়ের একটা মাপকাঠি। তিনি বলেন যে শক্তি এবং ক্ষমতা হস্তগত হওয়া আবশ্যক, কেননা যারা দুঃখ দেয় তাদের অন্যায় ক্ষমা করা, যারা কষ্ট দেয় তাদের মার্জনা করা, শত্রুদের ভালোবাসা, অকল্যাণকামীদের কল্যাণ কামনা করা, সম্পদের মোহে আচ্ছন্ন না হওয়া, সম্পদে অহংকারী না হওয়া, সম্পদশালিতায় কার্পণ্য না করা, আর দয়া, দাক্ষিণ্য এবং উদারতার দ্বার খোলা রাখা, সম্পদকে প্রবৃত্তি পূজার মাধ্যম না করা, আর ক্ষমতাকে জুলুম এবং নিষ্পেষণের জন্য ব্যবহার না করা, এসব নৈতিক গুণাবলী এমন যা প্রমাণের জন্য সম্পদশালী এবং ক্ষমতাশালী হওয়া আবশ্যক। আর এটি তখন প্রমাণিত হয় যখন মানুষ সম্পদ এবং ক্ষমতা উভয়টি মানুষের হস্তগত হয়। অতএব সমস্যা ও পশ্চাৎপদতা এবং ক্ষমতা ও সম্পদশালীতা ছাড়া এই উভয় গুণাবলী প্রকাশ পেতে পারে না। তাই খোদা তালার প্রজ্ঞার দাবি হল নবী এবং ওলিদের উভয় অবস্থার মাধ্যমে, যা সহস্র সহস্র নেমতের সমন্বয় তার মধ্য দিয়ে তাদেরকে অতিবাহিত করেন। কিন্তু উভয় অবস্থার যুগ বা ঘটার যুগ সবার জন্য একই ধারাবাহিকতায় আসে না, বরং ঐশী প্রজ্ঞাগতকের জন্য শান্তি এবং স্বাচ্ছন্দ্যের যুগ জীবনের প্রথম অংশে সরবরাহ করে আর কষ্টের যুগ আসে পরে। আর অনেকের ক্ষেত্রে প্রথম যুগে কষ্ট আসে আর অবশেষে ঐশী সাহায্য তাদের সাথী হয়, আর কারো কারো ক্ষেত্রে উভয় অবস্থা প্রচ্ছন্ন থাকে, আর কারো ক্ষেত্রে পরম রূপে তা সামনে আসে এবং প্রকাশ পায়। আর এক্ষেত্রে সর্বপ্রথম পদক্ষেপ হযরত খাতামুর রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কেননা মহানবী সাল্লাল্লাহু ইসলামের ওপর অত্যন্ত স্পষ্টভাবে উভয় অবস্থা আসে আর এমন ধারাবাহিকতায় আসে যার মাধ্যমে সমস্ত উন্নত নৈতিক গুণাবলী মোহাম্মদ ইসলামের সূর্যের মতো স্পষ্ট হয়ে যায়। আর ইন্নাকাল আলা খুলকে নাজিমের বিষয়টি পরিষ্কারভাবে প্রমাণিত হয়। আর রসুল করিম সাল্লাহ ইসলামের উন্নত নৈতিক চরিত্র উভয়ভাবে উভয় ক্ষেত্রে পরম ভাবে প্রমাণিত, আর সব নবীর উন্নত নৈতিক গুণাবলীকে প্রমাণ করে, কারণ তিনি ইসলাম তাদের নবুয়ত এবং ঐশী গ্রন্থাবলী সত্যায়ন করেছেন, তারা যে খোদার নিকটে প্রাপ্ত ছিলেন তা প্রকাশ করেছেন। কৃতজ্ঞতা প্রকাশ আরেকটি মহান বৈশিষ্ট্য যার সঠিক বোধপত্তি বা সঠিক জ্ঞান এবং এর সবচেয়ে উন্নত মান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে আমরা দেখতে পাই। খোদার কৃতজ্ঞতার সবচেয়ে মহান দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন, আর বান্দাদের প্রতি কৃতজ্ঞতারও তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দোয়া করতেন যে হে আল্লাহ, আমাকে তোমার কৃতজ্ঞ বান্দা এবং তোমার জিকিরকারী বান্দায় পরিণত করো। বৃষ্টি হলে বৃষ্টির প্রথম ফোঁটা নিজের জিহ্বায় গ্রহণ করতেন, ভাবতেন যে খোদার এই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশের এটি রীতি। তার খাবার ছিল খুবই সাদা মাটা, কিন্তু এরপর খোদার অশেষ কৃতজ্ঞতা খোদার দরবারে প্রকাশ করতেন। আর এই দোয়াই তিনি আমাদেরকে শিখিয়েছেন, কখনো একটি খেজুর দিয়েই রুটি খেতেন, আর কখনো সেরকা বা ভিনেগার দিয়ে রুটি খেয়ে ফেলতেন। এরপর আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করতেন যে খোদা তালায় খাদ্য এবং পানীয় দিয়েছেন, নতুন কাপড়ের জন্য খোদার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করতেন। এক কথায় এমন কিছু নেই যার ব্যবহারের পূর্বে খোদার প্রশংসা এবং তার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করতেন না। ইবাদতে তাকে যার পর নাই আহাজারি করতে দেখে জিজ্ঞেস করা হয় যে আপনি যখন ইবাদতের জন্য দণ্ডায় মানুষ আপনার পা ফুলে যায় সেজদায় আপনি অশেষ ব্যাকুল হয়ে যান এবং এতটা ক্রন্দন করেন যে মাটি আপনার অশ্রুতে ভিজে যায়, অথচ খোদা তালা আপনার পূর্বাপর সব পাপ ক্ষমা করে দিয়েছেন, কোন পাপ পূর্বেও হয়নি আপনার আর ভবিষ্যতেও হবে না, তাই আপনার এত ক্রন্দন এত আহাজারির কারণ কি? তিনি বলেন যে আমি কি খোদা যে আমাকে এত কিছু দিয়েছেন তার জন্য কি আমি খোদার কৃতজ্ঞ বান্দা হয়ে তার সামনে আহাজারি করব না? বান্দার কৃতজ্ঞতার মানুষের প্রতি কৃতজ্ঞতার ক্ষেত্রে তা তিনি কোন পর্যায়ে ছিলেন দেখুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার শৈশবের বন্ধু ছিলেন, সকল কঠিন মুহূর্তে তার সঙ্গ দিয়েছেন তিনি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আবেগ অনুভূতির প্রতি গভীর ভাবে শ্রদ্ধাশীল ছিলেন। একবার কোন ব্যক্তি কোন মতভেদের কারণে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে কিছু বললে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা যখন আমাকে প্রেরণ করেছেন তোমরা সবাই আমাকে মিথ্যাবাদী আখ্যায়িত করেছ, আবু বকর আমার সত্যতার সাক্ষ্য দিয়েছে আর তার প্রাণ এবং সম্পদের মাধ্যমে আমার সাহায্য করেছেন, তোমরা কি আমার সাথীকে মর্মযাতনা দেয়া থেকে বিরত থাকতে পারো না? আরেকবার তিনি বলেন যে আমার প্রতি সবচেয়ে বড় অনুগ্রহ বা এহসান আবু বকর করেছেন। তিনি ইসলামের প্রতি অনুগ্রহের তো প্রশ্নই উঠে না, তার জন্য কিছু উৎসর্গ করা উৎসর্গকারীর সম্মানের কারণ, আর বাহ্যত সবার সেবার প্রতিদান তিনি তার সেবার চেয়ে অনেক বেশি দিয়েছেন, কিন্তু তারপরও রসুল করিম সাল্লাম কৃতজ্ঞতা প্রকাশ করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারবার খাদিজার প্রশংসা করার কারণে বলেন যে আপনি কি ব্যাপার বারবার সেই বৃদ্ধার সবসময় সেই বৃদ্ধার কথা বলে বেড়ান, অথচ তার চেয়ে মহান স্ত্রী আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন। রাসূল ইকরাম বলেন যে মানুষ যখন আমাকে মিথ্যাবাদী আখ্যায়িত করেছে তিনি আমাকে গ্রহণ করেছেন, মানুষ যখন আমাকে অস্বীকার করে তিনি ঈমান এনেছেন। যখন আমাকে সম্পদ থেকে বঞ্চিত করা হয় তিনি তার সম্পদ দ্বারা আমায় সাহায্য করেছেন, আর আল্লাহ তাআলা তার গর্ভেই আমাকে সন্তান দিয়েছেন। অতএব তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার এসব সেবা যা তিনি স্বামীর করেছিলেন তা কখনো ভুলেননি এবং সেটিকে তার অনুগ্রহ জ্ঞান করেছেন, আর সবসময় এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আজকালকার স্বামীদের জন্য এটি শিক্ষণীয় বিষয়, স্ত্রীদের টাকা পয়সাও খেয়ে ফেলে, আবার এই খোটা দিয়ে আমি তোমাকে স্ত্রী হিসাবে অনুগ্রহ করে এখনো রেখেছে নিজের কাছে। নাজাসি যিনি কাফেরদের অত্যাচারে যারা হিজরত করে তার কাছে গিয়েছে তাদেরকে আশ্রয় দিয়েছিলেন, নাজাসি বা ইথিওপিয়ার বাদশাহর এই অনুগ্রহকে তিনি চিরদিন স্মরণ রেখেছেন। একবার আর মহানবী ইসলামের প্রতিটি কথা এবং কর্মের মাধ্যমে সেই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তার কোন প্রতিনিধি দল না যখন আরবে আসে মহানবী ইসলাম তাদের স্বাগত জানানোর জন্য দণ্ডায়মান হন, সাহাবিরা বলেন যে আমরা স্বাগত জানানোর জন্য যথেষ্ট, আমরাই দণ্ডায়মান হচ্ছি। তিনি ইসলাম বলেন যে বাদশাহ আমার সাথীদের সম্মানিত করেছে, সম্মান দিয়েছে, তাদের সাথে উত্তম ব্যবহার করেছে, তাই আমি তার অনুগ্রহের প্রতিদান নিজেই দিতে চাই। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমরা উন্নত চরিত্রের ক্ষেত্রে শিক্ষক হিসাবে দেখি, এখানেও তার মহান আদর্শের বিস্ময়কর দিক প্রকাশ পায়। একবার যখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বেটে হওয়ার দিকে ইঙ্গিত করে ঠাট্টার ছলে কিছু বললে, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আয়েশা এটি এমন একটি শব্দ যে যদি সমুদ্রে পানিতে এটি মিশিয়ে দেওয়া হয় তাহলে সমুদ্রের পানিকেও তা দূষিত করবে। সন্তান সন্ততির তরবিয়ত এবং উন্নত নৈতিক গুণাবলী শিখানোর ক্ষেত্রে তার উত্তম আদর্শ দেখুন। আবদুল্লাহ বিন আমের নামে এক সাহাবী বর্ণনা করেন যে একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরে আসেন, আমি তখন ছোট ছিলাম, আমি খেলার জন্য বাইরে যেতে চাইলে মা বলেন যে আবদুল্লাহ এদিকে আসো, আমি তোমাকে একটা চিজি বা একটা জিনিস দেব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি কি আসলেই তাকে কিছু দিতে চাও? মা বলেন যে হ্যাঁ, আমি তাকে খেজুর দেব। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি বাস্তবিকই তোমার কিছু দেওয়ার ইচ্ছা না থাকতো আর শুধু বাচ্চাদেরকে ভোলানোর জন্য এমনটি করতে তাহলে মিথ্যা বলার পাপ করতে তুমি, আর পাপ খোদা দৃষ্টিতে আর মিথ্যা আল্লাহ দৃষ্টিতে অনেক বড় একটি পাপ। এই হল সত্য প্রতিষ্ঠার মানদণ্ড যা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান্যকারীদের মাঝে দেখতে চেয়েছেন। প্রতিবেশীদের সাথে সদ্ব্যবহারের ইসলামী শিক্ষা রয়েছে, এ সম্পর্কে কিভাবে তিনি তরবিয়ত করেছেন, প্রশিক্ষণ দিয়েছেন দেখুন। কোন তিনি ইসলামকে একবার কেউ জিজ্ঞেস করে যে হে আল্লাহ রাসূল, আমি কিভাবে বুঝবো যে আমি ভালো করছি না মন্দ কাজ করছি? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিবেশীকে যদি এটি কথা বলতে শোনো যে তুমি খুবই ভালো মানুষ তাহলে নিশ্চিত হতে পারো যে তোমার কর্মপন্থা উত্তম, যদি প্রতিবেশীকে এই কথা বলতে শোনো যে তুমি খুবই মন্দ তাহলে নিশ্চিত হতে পারো যে তোমার আচরণ মন্দ আর তুমি ভ্রান্ত কাজ করছো। এই হলো কয়েকটি কথা তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সাথে সম্পর্কযুক্ত কয়েকটি তার নমুনা যা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। যে কোনো চারিত্রিক গুণের ক্ষেত্রে তিনি সুমহান মানে অধিষ্ঠিত ছিলেন, আর মান্যকারীদের মাঝে এটি তিনি দেখতে চাইতেন। কেবল মৌখিক দাবি নয় বরং মহানবী সাল্লাল্লাহু আদর্শ অনুসরণ অনুকরণের মাধ্যমে আমরা যেন সত্যিকার অর্থে আমলকারী হই, তার অনুসরণকারী হব, আমার এই দোয়াই থাকবে এবং নিজের ক্ষমার উপকরণ সৃষ্টি করব, আমার এই দোয়াই থাকবে। হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের একটি উদ্ধৃতি তুলে ধরছি, তিনি বলেন সেই মানব যিনি তার অস্তিত্বে, তার গুণাবলীতে, তার কাজে কর্মে, তার নিরন্তর তৎপরতা এবং তার আধ্যাত্মিক পবিত্র মানসিক ক্ষমতা সমূহের প্রবল দরিয়ার মাধ্যমে কর্মে সাধুতা দৃঢ়তায় সর্বোত্তম দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং সেই মানব যিনি সর্বাপেক্ষা কামেল এবং কামেল মানব এবং কামেল নবী ছিলেন এবং যার মাধ্যমে আধ্যাত্মিক অভ্যুত্থান ও পুনরুত্থান সংগঠিত হয়, পৃথিবীতে প্রথম কিয়ামত প্রদর্শিত হয় এবং মৃত জগৎ পুনরায় জীবন ফিরে পায়। সেই কল্যাণমণ্ডিত নবী হচ্ছেন হযরত খাতামুল আম্বিয়া, ইমামুল আসফিয়া, খাতামুল মুরসালিন, ফখরুন নবীন, জনাব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। হে আমাদের খোদা, তুমি সেই প্রিয়তম নবীর উপর সেই রহমত এবং দরুদ বর্ষণ কর যা তুমি পৃথিবীর আদিকাল থেকে অদ্যাবধি অন্য কারো উপর বর্ষণ করেন। যদি এই সুমহান মহিমান্বিত নবী পৃথিবীতে না আসেন তাহলে ছোট ছোট নবী যেমন ইউসুফ, আইয়ুব, মসিব, নেমরিয়াম, মালাকি এবং ইয়াহিয়া, জাকারিয়া প্রমুখ সত্যতার সপক্ষে আমাদের কাছে কোন প্রমাণ ছিল না, যদিও তারা প্রত্যেকেই ছিলেন খোদা তাআলার প্রিয় পাত্র। এই তো সেই নবীরই কৃপা বা এহসান যার দরুনেরা সবাই পৃথিবীতে সত্য বলে স্বীকৃত হয়েছেন। আল্লাহ ওয়াসাল্লাম ও বারেক আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন দোয়ায় যোগ দিন।
جو قادیان کے جلسے کی حاضری بیان کی گئی ہے وہ 14,242 ہے۔ اس دفعہ پاکستان سے تو لباب نہیں شریک ہوئے تھے لیکن اس کے باوجود باہر سے کافی احباب تشریف لائے اور انڈونیشیا سے بھی ایک چارٹر جہاز وہاں لے کے گئے وہ، اور اللہ تعالیٰ کے فضل سے 14,242 سادگی اس وقت، اور یہاں اس وقت بیٹھے ہوئے لوگوں کی حاضری 5,230 ہے۔